ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশে ও ভারতে এখন রাত, আর এখানে ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি সুগুপ্তা নসরিন কুইন আজকের বাংলা অনুষ্ঠানে শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে নসরিন হুদা বিথির রিপোর্ট।
বুধবার বিকেলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের রাষ্ট্রীয় সফরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
বাজেটে জোর পড়েছে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে।
আর আজ রয়েছে হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্যসূচি অভিবাসীর দেশ যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ও অভিবাসন নীতিমালা। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলোরাডো রাজ্যের ফেডারেল আদালতের বিচারক নীল গোরসুচকে সুপ্রিম কোর্ট আসনে নিয়োগের জন্য মনোনীত করেছেন, যে আসনটি কিনা গত বছর ফেব্রুয়ারিতে বিচারপতি অ্যান্টনিন স্কালিয়ার প্রয়াণে শূন্য হয়েছিল। ট্রাম্প তাঁর এই মনোনয়নের কথা ঘোষণা করেন মঙ্গলবার গভীর রাতে হোয়াইট হাউস থেকে প্রচারিত টেলিভিশনের সম্প্রচারে, যেখানে তিনি গোরসুচকে দেশের প্রয়োজন এমনই এক বিচারপতি এই বলে পরিচয় করিয়ে দেন। বলেন, ওঁর যে শিক্ষা দীক্ষা বুদ্ধিমত্তা তার কোনো তুলনা হয় না। ট্রাম্প বলেন, গোরসুচ সংবিধানের ব্যাখ্যা যথাযথভাবেই উপস্থাপনে দায়বদ্ধ। সুপ্রিম কোর্টের ওই আসনে গোরসুচের নিযুক্তি যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভায় অনুমোদিত হতে হবে। হোয়াইট হাউস মুখপাত্র শন স্পাইসার বলেছেন, আজ বুধবার থেকেই গোরসুচ ক্যাপিটল হিলে কংগ্রেস বিধায়কদের সঙ্গে দেখা সাক্ষাৎ শুরু করবেন। সেনেট সভায় 52-48 ব্যবধানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেনেটের শীর্ষ ডেমোক্র্যাট বিধায়ক চাক সুমার বলেছেন, গোরসুচের ব্যাপারে তাঁর গভীর সংশয় রয়েছে এবং তিনি জোর দিয়ে বলেছেন, সুপ্রিম কোর্টের আসনে মনোনীত যে কারোরই কমসে কম 60 ভোট পেতে হবে নিযুক্তি নিশ্চিত হবার জন্য। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল আজ বলেছেন যে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের আশ্রয় প্রার্থীদের পুনর্বাসিত করার যে দায়বদ্ধতা যুক্তরাষ্ট্র স্বীকার করেছিল, সে দায়বদ্ধতা পূরণ এখনও যুক্তরাষ্ট্রের ওপর বর্তায়। শরণার্থী প্রবেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাময়িক নিষেধাজ্ঞা আরোপ নির্দেশ জারির পরেও সদ্যবিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ওই চুক্তি সম্পন্ন হয়েছিল। চুক্তির আওতাধীন 1200 মতো শরণার্থী অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছিলেন এবং তাদেরকে পাপুয়া নিউগিনি ও নরুর শিবিরে রাখা হয়েছিল। হোয়াইট হাউস মুখপাত্র শন স্পাইসার সাংবাদিকদের বলেছেন, শরণার্থীদের ব্যাপারে প্রচণ্ড রকমের যাচাই বাছাই পরীক্ষা চালানো হবে। ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ একেবারেই গ্রহণযোগ্য নয় এবং ট্রাম্প প্রশাসন এ ধরনের আচরণের ব্যাপারে চোখ বন্ধ করে রইবে না, বলেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেইলি গতকাল মঙ্গলবার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই প্রথম যোগদানের পর রাষ্ট্রদূত হেইলি সাংবাদিকদের কথা বলেন। নিরাপত্তা পরিষদের ওই বৈঠকের জন্য ওয়াশিংটনই অনুরোধ জানিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরকারিভাবে যুক্তরাষ্ট্রে শরিক হওয়ার সপ্তাহ সাতেকের কিছুটা বেশি উত্তীর্ণ হয়েছিল যে সময়টায়, সেই তখনই 1942 সালের 1 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ছোট্ট একটা স্টুডিও থেকে জার্মানিতে সম্প্রচারিত শর্টওয়েভ বেতার তরঙ্গে মিনিট 15 একটি বার্তা ঘোষণা করা হয়েছিল। ওই বার্তা প্রচারের আগে আমেরিকার দেশাত্মবোধক সঙ্গীত দ্য ব্যাটল হিম অব দ্য রিপাবলিক বাজানো হয়েছিল এবং তার পরপরই ঘোষক উইলিয়াম হার্লান হেইলের কণ্ঠে উচ্চারিত হয়েছিল, আমেরিকার কণ্ঠ নিঃসৃত বক্তব্য নিয়ে আসছি আমরা আপনাদের কাছে এখন থেকে আজ এবং প্রতিদিনই আমেরিকা এবং যুদ্ধের খবর শোনাব আমরা। তা সে শুভ সংবাদ হতে পারে, হতে পারে দুঃসংবাদও, তা সে যাই হোক সঠিক সংবাদই শোনাব আমরা। সেই থেকে আজ অবধি ওই ধারাবাহিকতাই বজায় রেখে চলেছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনে অবস্থিত সদর দফতর সম্প্রচার ভবন। যুদ্ধ শেষ হওয়া নাগাদ 40টি ভাষায় অনুষ্ঠান প্রচার করছিল ভয়েস অফ আমেরিকা, সংগীত সংবাদ সংবাদ ভাষ্য অন্তর্ভুক্ত এসব অনুষ্ঠানে। পরবর্তীতে ওই সংখ্যাটাই বেড়ে দাঁড়ায় 47-এ বিভিন্ন আঙ্গিকে মাধ্যমে বেতার টেলিভিশন ওয়েব মোবাইলে। সেই ঘোষক হেইল যেভাবে আঙ্গিক প্রতিষ্ঠা করেছিলেন সেভাবেই। ভয়েস অফ আমেরিকার 75 বছর পূর্তি উপলক্ষে ভয়েস অফ আমেরিকার ডিরেক্টর অ্যামান্ডা বেনেট বললেন, সেসব কথা বললেন, নির্ভুল বস্তুনিষ্ঠ সর্বার্থ সাধক সংবাদ প্রচারী লক্ষ্য আমাদের।
75 years ago this year, Voice of America made its first broadcast. Today,
2016 সাপ্তাহিক দর্শক শ্রোতার সংখ্যা নির্ধারণী খতিয়ান থেকে দেখা গিয়েছে, গড়ে প্রতি সপ্তাহে সারা বিশ্বের 23,60,00,000 দর্শক শ্রোতা বিভিন্ন মাধ্যমে আমাদের অনুষ্ঠানাদি দেখে থাকেন, শুনে থাকেন। আপনারা এ সংবাদ প্রচার শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাংলাদেশে 3 দিনের সফরে ঢাকা গিয়ে পৌঁছেছেন, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা নাসরিন হুদাবিথি।
বুধবার বিকেলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 3 দিনের রাষ্ট্রীয় সফরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মাহমুদ আব্বাস বৃহস্পতিবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন। এরপর বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সজন্য সাক্ষাৎ করবেন মাহমুদ আব্বাসের সাথে। বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে মাহমুদ আব্বাস বৈঠক করবেন এবং পরে ফিলিস্তিনি প্রেসিডেন্টের সম্মানে বঙ্গভবনে দেয়া নৈশভোজে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতি হিসেবে মাহমুদ আব্বাসের এটি বাংলাদেশে প্রথম সফর। নাসরিন হুদাবিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলা একাডেমি আয়োজিত 1 মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেছেন বলে জানাচ্ছেন নাসরিন হুদাবিথি তার আরেকটি রিপোর্টে।
বইপ্রেমীদের ভিড়ে জমজমাট বইমেলা প্রাঙ্গণ, আবারও বসেছে প্রাণের মেলা। বুধবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন 2017 উদ্বোধন করেন। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হয় বইমেলা ও চলে মাসব্যাপী। বইপ্রেমীরা যেমন সারা বছর অপেক্ষা থাকে নতুন বইয়ের আশায়, তেমনি প্রকাশকরাও বছরের এই মাসটিকে ঘিরে নতুন বই প্রকাশ করবার অপেক্ষায় থাকেন, আর সেই সাথে লেখকরাও তাদের লেখা কখন প্রকাশ পাবে তার অপেক্ষায় থাকেন। এ যেন এক উৎসব মুখর পরিবেশ। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাঙালি রক্ত দিয়ে ভাষার মর্যাদা রক্ষা করে গেছেন, কাজেই আজকের এই দিবসটি কেবল আমাদের দিবস না, পৃথিবীতে যারাই মাতৃভাষাকে ভালোবাসে তাদের জন্যই এই দিবসটি। মেলায় ছোট বড় থেকে শুরু করে বইপ্রেমীদের ছিল উপচে পড়া ভিড়। নাসরিন হুদাবিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজ বুধবার ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি যে বাজেট পেশ করলেন তাতে গুরুত্ব পেয়েছে গ্রামীণ অর্থনীতির বিকাশের জন্য নানান প্রকল্প, জানাচ্ছেন কলকাতা থেকে সংবাদদাতা গৌতম গুপ্ত।
বাজেটে গুরুত্ব পেয়েছে পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দেও। রাজনৈতিক দলের জন্য কালো টাকার অনুদানের দাপট কমাতে নতুন নিয়ম হল মাথাপিছু 2,000 টাকার বেশি নগদে অনুদান দেওয়া চলবে না। অন্যদিকে আইন হবে অর্থনৈতিক অপরাধীরা দেশ ছেড়ে পালালে সঙ্গে সঙ্গে তাদের সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নেবে। আগামী অর্থবর্ষে সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়বে 20,000 মেগাওয়াট। বার্ষিক 5,00,000 টাকা পর্যন্ত আয়ের ওপর কর 10% থেকে 5% করা হলো। কোম্পানিগুলির আয় 50 কোটি টাকার নিচে হলে তাদের ক্ষেত্রেও করের হার কমিয়ে দেওয়া হবে। জেটলির আক্ষেপ, ভারতীয়দের মধ্যে কর ফাঁকির মনোভাবটা বড্ড বেশি, তাই রাজকোষে প্রয়োজনীয় আয় কম। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের বাজেট অধিবেশনে দেয়া রাষ্ট্রপতির প্রণব মুখোপাধ্যায়ের ভাষণ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
দেশে কেন্দ্রীয় বাজেট পেশের প্রাক্কালে সংসদে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভাষণ প্রসঙ্গে গোটা দেশে কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত, বেনামী ট্রানজাকশন আইন, অঘোষিত উপার্জন ও সম্পত্তি সংক্রান্ত কর এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পাকিস্তানের বিরুদ্ধে সফল সার্জিক্যাল স্ট্রাইকের কথাও বলেন তিনি। তবে তারই পাশাপাশি কাশ্মীর সীমান্তে এখনো জঙ্গি কার্যকলাপ বন্ধ নেওয়া অত্যন্ত চিন্তার বিষয় বলে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। গত 4 দশক ধরে ভারত যেভাবে জঙ্গি কার্যকলাপের শিকার হচ্ছে তা প্রকৃত অর্থে আতঙ্কের বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বুধবার ইসরায়েলি পুলিশ ও সেনারা পশ্চিম তরে প্রায় 50 পরিবারকে উচ্ছেদ করবার লক্ষ্যে সেখানে জমায়েত হয়। অনুমোদন ছাড়া ইহুদি ওই পরিবারসমূহ সেখানে বাসস্থান করেছে। সামরিক বাহিনী এমানো থেকে লোকজনকে চলে যাবার নির্দেশ দিয়েছিল ইসরায়েলের সুপ্রিম কোর্ট। 2014 সালে রায় দিয়েছিল বেসরকারি ফিলিস্তিনি এলাকায় ওই বসতি নির্মাণ করা হয় এবং তা ভেঙে ফেলতে হবে। আমেরিকান এক নজরদারি সংস্থা বলছে আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রায় 7,000 সৈনিক নিহত হয় 2016 সালের প্রথম 11 মাসে এবং যুক্তরাষ্ট্র